তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা এই আমলটি করতে পারি, তবে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সেই সুযোগ সৌভাগ্য আমাদের অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে। হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আজকের যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ এ বিষয় নিয়েও কথা বলবো আপনাদের সাথে। আর আমাদের সাথে থাকবে আপনাদের কল, SMS, ইনশাআল্লাহ তাআলা কলগুলো শুনবো। যে যেখানেই আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলোয়াত শুনি, টিভি স্ক্রিনের দিকে দৃষ্টি রাখি, আর তেলোয়াতের সাথে সাথে এর তর্জমাটাও কিন্তু স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যতটুকু কেরাত শুনবেন, তেলোয়াত শুনবেন, ততটুকু তার তর্জমাও দেখতে পাবেন স্ক্রিনে। শোনার সাথে সাথে দেখতে হবে আমাদেরকে স্ক্রিনে, যাতে করে তর্জমাটা এর অর্থটাও যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক আমাদেরকে সঠিকভাবে সবসময় কোরআনে পাকের তেলাওয়াত করে। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا مِن كُلِّ فَاكهَةٍ زَوْجَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وجن الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم
سبحان الله تبارك وتعالى قرآن پاک اللہ تعالیٰ যে ارشاد کریمہ করে ছেন আমাদের জন্য। প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে। হয়তো মাদানী চ্যানেলের প্রোগ্রামের মধ্যে অনেক সময় আমরা এই আয়াতে কারিমার তর্জমা শুনেছি, যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর ওই আয়াতে কারিমাও কিন্তু আজকে এই তেলোয়াতে আমরা শুনেছি, যে ব্যক্তি সুবহানাল্লাহ স্বীয় প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্যই দুইটি জান্নাত রয়েছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাককে সঠিকভাবে পড়ার, এর তর্জমা সঠিকভাবে জানার এবং ওই মোতাবেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয়ও খুব চমৎকার আমরা নিয়েছি, আপনাদেরকে জানাবো, আপনারা ইনশাআল্লাহ তাবারক তাআলা। এক হলো প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো তথ্য আপনি পাবেন ইসলামের মধ্যে। যদি দেখেন বাইতুল্লাহ শরীফের স্টার্ট থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক ইতিহাস রয়েছে, আবার অনেক কথাও রয়েছে। আপনি যদি জানতে চান, এর খুব সুন্দর তথ্য রয়েছে বাইতুল্লাহ শরীফের। ঠিক যদি আপনি মদিনা শরীফের ইতিহাস জানতে চান, এরও এক ইতিহাস রয়েছে, এর মজাদার কিছু কথা রয়েছে, তথ্য রয়েছে কিতাবের মধ্যে। এভাবে করে বাইতুল মুকাদ্দাসের ইতিহাস দেখেন আপনি, এরও মজাদার তথ্য রয়েছে কিতাবের মধ্যে। প্রত্যেকটা বিষয়ের উপর ইসলামের কোরবানির ইতিহাস দেখেন, মহরমের ইতিহাস দেখেন, এর খুবই চমৎকার তথ্য কিন্তু রয়েছে কিতাবাদের মধ্যে। হয়তো আমরা জানি না, জানতে চাই না, পড়ি না, এ কারণে আমাদের এই তথ্যগুলো জানা নেই। আজকের একটি চমৎকার বিষয় নিয়েছি, লৌহে মাহফুজের অসাধারণ বর্ণনা। লৌহে মাহফুজ আমরা প্রায় সময় হয়তো বা ওলামা ইকরামের মুখে শুনি বা অনেক সময় জুমার বয়ানে শুনি লৌহে মাহফুজের কথা, কিন্তু এর যে এক তথ্য রয়েছে, এর বর্ণনা রয়েছে, এর ইতিহাস রয়েছে, এর কিছু কথা আছে কোরআন হাদিসের মধ্যে, হয়তো এতটা আমরা গভীরভাবে দেখিও না আর শুনিও না, কিন্তু জানা দরকার। আমি একজন মুসলমান, লৌহে মাহফুজ কী আর তার বর্ণনা কী এসেছে, তার তথ্য কী রয়েছে, আমাদের জানা দরকার। আজকের এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে ইসলাম আত্তারি ভাই রয়েছেন এবং আমাদের মাইনুদ্দিন ভাইও আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তালা শোনার পরপরই তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি এ বিষয় সম্পর্কে আলোচনা শুনবো। চলুন আমরা হামদে বাড়ি তালা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চুক্তি। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বাইরে তালা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বাইরে তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন।
সাল্লি আলা
শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাবারক ও তালার প্রশংসা হামদে বাড়ি তালা শ্রবণ করছিলাম এতক্ষণ পর্যন্ত। খুবই চমৎকার কালাম। আল্লাহ তালা বারবার প্রতিটা মুহূর্ত যেন আমাদেরকে আল্লাহ তালার প্রশংসায়, আল্লাহ তালার জিকিরে, আল্লাহ তালার হামদের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের যে বিষয় দর্শক শ্রোতা আমরা নিয়েছি, লৌহে মাহফুজের গুরুত্বপূর্ণ বর্ণনা বা ফজিলতপূর্ণ বর্ণনা বা তথ্যবলী নিয়ে ইনশাআল্লাহ তালা আপনাদের সামনে আলোচনা করছি। আমরা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করছি ইসলাম ভাই থেকে আজকের যে বিষয়, লৌহে মাহফুজ সম্পর্কে অনেকেরই অজানা কিছু তথ্য রয়ে গেছে, অর্থাৎ মানুষ জানারও খুব কম চেষ্টা করে এই বিষয়গুলো নিয়ে। কেননা মনে করি আমরা অনেক সময় এগুলো তো ওলামায়ে কেরামের কাজ, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমারও তো কিছু জানতে ইচ্ছে হয়, আমারও তো ইসলামের ইতিহাস জানার ইচ্ছা হতে পারে, তাই না? তো আজকের যে বিষয় এই বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দর্শক উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেটা বিষয় লওহে মাহফুজের বর্ণনা, এ সম্বন্ধে তো কোরআনে পাকে এসেছে,
জি,
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লওহে মাহফুজ, বরং ওই সম্মানিত কিতাব কোরআন শরীফ কোথায় সুরক্ষিত? লওহে মাহফুজে। এখন তো দেখতে হবে লওহ অর্থ কী। লওহ বলা হয়, লওহ এটি আরবি ভাষা, এর অর্থ হচ্ছে বোর্ড, এক যে একটা তাখতি যেটা বলা হয়, বোর্ড যেটা উপর লেখা হয়, তো এটা এটাকে তাখতি বলা হয়, এটাই লওহ। আচ্ছা, এটাকে লওহে মাহফুজ কেন বলা হয়, কারণ তো হতে পারে। এখন স্বাভাবিক যে কোনো বস্তু দুনিয়াতে চলে এসেছে কোনো না কোনো মানুষের মাধ্যমে বা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কোনো কারণে কোনো কিছু ঘাটতি বাড়তি হতে পারে। এখন হয়তো কোনো কিছু লেখা আছে, ওটা বিনষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যেটা লওহে মাহফুজে লিখিত ওটা কখনো বিনষ্ট হবে না। এই জন্য ওটাকে লওহে মাহফুজ বলা হয়, যেহেতু কোরআন মাজিদ ওখানে সুরক্ষিত, ওখানে লিপিবদ্ধ, ওখানে কোনো ঘাটতি আর বাড়তি কোনো অবকাশই নেই,
আল্লাহ তাআলার দয়ায়,
আল্লাহ তাআলার দয়ার কোনো অবকাশই নেই, ওখানে শয়তানের কোনো ওয়াসওয়াসাই নেই, এই জন্য এটাকে লওহে মাহফুজ বলা হয়। আচ্ছা, শুধু লওহ, শুধু যেটা লেখা হয় ওটা নয়, এটার সাথে কলম আছে, লেখা যে হয় এটা তো শুধু কলম ছাড়া তো হবেই না। তো কলম, এখন লওহ কী দ্বারা তৈরি, কলম কী দ্বারা তৈরি? আমরা যেটা কলম দেখে থাকি, কলম একটা সাইজ থাকে আর ওটা কালি থাকে, কালো, কিন্তু ওটার কী ইয়া ছিল? বোর্ড থাকে স্বাভাবিক, হোয়াইট থাকে বা কালো থাকে, ওই লওহ যেখানে কোরআন মাজিদ সুরক্ষিত ওটার কালার কী ছিল বা ওটার কী দ্বারা তৈরি? বলা হচ্ছে এমনি তো লওহে মাহফুজ যেটা লওহ, ওটার কী দ্বারা তৈরি আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে,
ভালো জানে,
এছাড়া কেউ জানে। কিন্তু এক হাদিস দ্বারা এটা প্রমাণিত যে লওহ যেটা ওটা সাদা মুক্তা দ্বারা তৈরি,
সুবহানাল্লাহ,
আর ওটা কালার হচ্ছে রেড, লাল, আর কলম যেটা, কলম এবং এর কালি যেটা দ্বারা লেখা হয়, কালি ওই যেটা রাইটিং ক খ ওইটা রাইটিং, আমি উদাহরণ দিচ্ছি, ওটা হচ্ছে নূরের,
সুবহানাল্লাহ,
এটা দ্বারা কি লেখা হয়। তো এই দ্বারা বোঝা যাচ্ছে যে লওহ কতটুকু সম্মানিত বস্তু। আমাদেরকে ইমাম জাফর তাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলছেন, নুমিনু বিল্লাউহি ওয়াল কলামি ওয়া বিজামিই মা ফি কদ রুকিমা, আমি, তিনি বলছেন, আমি লওহে লওহ এবং কলম এবং ওর ভিতরে মানে লওহে মাহফুজে যা যা লিপিবদ্ধ আছে তার উপর আমি ইমান আনছি। তো লওহে মাহফুজে কোরআন সুরক্ষিত, কোরআনের উপর ইমান আনা আবশ্যক। লওহে মাহফুজে শুধু কোরআন নয়, আরও অনেক কিছু লেখা আছে,
অনেক কিছু আছে,
হ্যাঁ, মানুষের ভাগ্য, মানুষ কখন আসবে দুনিয়ায়, কখন যাবে, কখন ইয়ে সে রোগের সম্মুখীন হবে, কখন সে শিফা পাবে, সব সম্মুখীন লিখেছে। তো এই জন্য বলছেন যা কিছু লেখা আছে
সবার উপরে ইমান
আনা আবশ্যক। এই এখন যেহেতু এটা তো ইমাম তাহাবী, আমরা তো স্বাভাবিকভাবে বলে থাকি যে কোরআনের এক একটি বর্ণের উপর ইমান আনার আবশ্যক, আর কোরআনই তো প্রমাণিত, কোরআনের আলোচনা কিন্তু লওহে মাহফুজ সম্বন্ধে চলে এসেছে। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে লওহে মাহফুজের উপর ইমান আনা আবশ্যক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনকে হেফাজত করার কথাই কোরআনে পাকের মধ্যে বলেছেন কি কোরআনকে আমি নিজেই হেফাজত করব। তো আল্লাহ তাবারক ও তাআলা যে কোরআনকে হেফাজত করবে সেই কোরআনে না একটা নুকতাকেও পরিবর্তন করতে পারবে না, একটা শব্দকেও পরিবর্তন করতে পারবে। এমন বলা হয়েছিল পূর্বের জমানাতে, যে পূর্বের জমানা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা দুশ্মনী করত, তোমরা একটা আয়াতে কারিমা দেখাও নকল করে। কোরআন যেভাবে আয়াতে কারিমা, কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এমন একটা আয়াত পারলে তোমরা দেখাও, কিন্তু কোনো ব্যক্তি যারা অস্বীকারী তারা কেউ কিন্তু দেখাতে পারেনি। তার কারণ হলো আল্লাহ তাবারক ও তাআলা এটাকে নিজেই হেফাজত করেছেন, কোরআনের হেফাজত করে আল্লাহ তাআলা। আর পৃথিবীর জমিনে হাজার নয় লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে, সিনার মধ্যে কোরআনকে আল্লাহ তাআলা মুখস্থ করে ধারণ করার সে শক্তি মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে।
এই শক্তি কিন্তু পূর্ববর্তী যত আম্বিয়া ইকরাম এসেছেন তাদের যে উম্মত ছিল এই উম্মতে এত শক্তি দেওয়া হয়নি, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেই দেওয়া হয়েছে যে কোরআন শরীফ মুখস্থ করে। আচ্ছা, যেটা বলছিলেন যে একটা মিছিল আর কি উদাহরণ নিয়ে আসা আয়াত, আমি তো বলবো জাকির ভাই আয়াত তো খুব দূরের কথা, কোরআনে যে নাম আছে না নামের উপমা আনতে পারবে।
আল্লাহ আল্লাহ, কোরআন এত, কোরআন যেহেতু আল্লাহ তাআলা মাহফুজ অর্থাৎ হেফাজত করছেন, লাউহে মাহফুজ হেফাজত করছেন না, তো কোরআন যারা পড়ে, আমি বলবো যারা কোরআন সবসময় পড়ে অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু আয়াতে কারিমা, কিছু না কিছু সুরা যারা পড়ে, তাদের একটা আইডিয়া আছে। আমরা কবিতা পড়ি, কবিতা পড়ি না, আমরা বিভিন্ন বইয়ের কবিতা পড়ি, কবিতার একটা তর্জ আছে, কবিতার একটা সুর আছে, কবিতার একটা মিল আছে, লাস্টের যে অক্ষর আছে এই অক্ষরটা এবং এর পরের লাইনের শেষের অক্ষরটা, এর পরের লাইনের শেষের অক্ষরটার একটা মিল রেখে কবিরা এই কবিতাগুলো লেখে। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাক আপনি পড়েন, আপনি পাঠ করে দেখেন, কোরআনে পাক এত মজাদার আছে না, প্রত্যেকটা আয়াতের প্রায় জায়গাতে প্রায় সুরার মধ্যে আপনি পাবেন প্রত্যেকটা আয়াতের শেষের অক্ষর যেটা হবে, প্রথম অক্ষরের শেষ যেটা, আয়াতের শেষ অক্ষর যেটা, পরের আয়াতের শেষ অক্ষর এটা, এভাবে মিলিয়ে মিলিয়ে আপনি পাবেন অনেকগুলো সুরা এমন আছে না মিলানো,
যেহেতু
মিলানো। আর কোরআনে পাকের
লাউহে মাহফুজের প্রসঙ্গে আগে কোরআন চলে এসেছে, তো কোরআন সম্বন্ধে কিছু বলে দিই, যেহেতু বলছিলেন কবিতা আকারে,
জি জি,
অন্যান্য কিতাব কিন্তু দেখবেন আমাদের ইব্রাহিম ভাই আছেন পাশে, যে অন্যান্য কিতাব যখন লেখা হয় শুরু অথবা শেষে বলে দেওয়া হয় যে এই কিতাবে কোনো ত্রুটি থাকতেও পারে নাও থাকতে পারে,
আবার অনেক কিতাবে লেখা আছে যদি কোনো ভুল থাকে তো আমাদেরকে সংশোধনের জন্য বলে দিবেন,
বলে দিবেন, কিন্তু কোরআন এমন একটি কিতাব যেটা কোনো ভুল নেই, নির্ভুল একটি কিতাব। আচ্ছা, এটা গেল। আচ্ছা, কোনো একটি বইয়ে এখন মানুষ কোনো কিতাব লিখলে হয়তো সে ইংলিশ সম্বন্ধে লিখবে বা বাংলা সম্বন্ধে লিখবে বা ম্যাথ লিখবে, কোনো একটি বিষয় নেবে, কিন্তু কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা সকল বিষয়
ইলমের ইলমের মধ্যে
রয়ে গেছে।
অন্যান্য কিতাব আপনি একবার পড়বেন, অন্য কিতাব, কেননা কোরআন আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ এটাই ঘোষণা দিয়েছেন, কোরআন হেফাজতে আছে অর্থাৎ লাউহে মাহফুজে আছে। তো অন্য অন্য কিতাবের উদাহরণ যদি দেয় তো একবার দুইবার চারবার কয়বার মানুষ পড়তে চায়। আমি দুই তিন দিন আগে একজন ইসলাম ভাইকে একটা বই দিলাম, এটা আপনি পরে আমাকে আবার দিয়ে দেবেন, তো বলল আপনার পড়া হয়ে গেছে, আমি একবার পড়েছি, একবার পড়েছি, একবার পড়ার পরে বুঝতে পারছি এর মধ্যে কী আছে, এরকমই না উদাহরণটা। অন্যান্য বই যেগুলো আছে বইগুলো একবার দুইবার তিন চারবার মানুষ পড়ে, কিন্তু কোরআনে পাক মানে কোনো টাইম টেবিল কোনো লিমিট নাই,
লিমিট
কত হাজার বার মানুষ, এক একজন ব্যক্তি, একজন ব্যক্তি কোরআনকে কত হাজার বার পড়ে নিয়েছে, তারপরও নিত্য নতুন মজা। নামাজে যখন দাঁড়ায় সুরা ফাতিহা, ইমাম সাহেব তো ওই সুরাই পাঠ করে, ফজরে যেটা শুনলাম, জোহরে মাগরিবে ওইটাই শুনতে হবে, এশারে ওইটাই শুনতে হবে, তাই না, একই সুরা ফাতিহা। কিন্তু আল্লাহ তাবারক ও তাআলার এত দয়া যে তারপরও শুনতে মন চায়, তারপরও শুনতে মন চায়, তারপরও শুনতে মন চায়। এ ছিল কোরআন যেটা মাহফুজ আল্লাহ তাআলা রেখেছেন, লাউহে মাহফুজ যে সম্পর্কে আমরা শুনছি, মাইনুদ্দিন ভাই আছেন কিছু কথা শুনি, এরপর নাতের ছিল মকবুল শুনুন।
আজকের যে বিষয় লাউহে মাহফুজ,
জি,
খুব চমৎকারভাবে আমাদের ইসলাম ভাই বলছিলেন, আসলে লাউহে মাহফুজের যে বিষয়টা, আমরা দুনিয়ার অনেক কিছু সৃষ্টি সম্পর্কে বা দুনিয়ার যেটা ক্রিয়েটিভ যে বিষয়গুলো রয়েছে, স্থান কাল পাত্র কোথায় হয়েছে কী ধরনের হয়েছে, এই অনুসন্ধানই আমাদের একটা মন, মানুষের অনুসন্ধানী মনে সেগুলো জাগ্রত হয় এবং আমরা জানার চেষ্টা করি। যেটা আপনি অনুষ্ঠান শুরুতে বলেছিলেন যে লাউহে মাহফুজে কোথায় আছে, কী আছে, কে সৃষ্টি করেছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের, হয়তো আমরা মুসলমান আমরা শুনেছি যে লাউহে মাহফুজে কোরআন অবতীর্ণ সংরক্ষিত হয়েছে, আছে, হেফাজতে আছে, আল্লাহ তাআলার হেফাজত, আল্লাহ তাআলা সেখানে হেফাজত করেছেন। কিন্তু এরপরে সেখানে আর কী আছে, কীভাবে এই বিষয়গুলো আমাদের জানার আগ্রহ হয় নাই বা আমরা ওইভাবে চেষ্টা করি না, তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারব। যেমন হযরত আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারি কুর্তুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কুর্তুবীর দশম খণ্ডের 210 পৃষ্ঠায় উল্লেখ করেন যে কোরআনে কারিম এক লহে লেখা হয়েছে যেখানে শয়তান পর্যন্ত পৌঁছাতে পারে না, যা আল্লাহ পাকের নিকট সংরক্ষিত। উলামা একরাম রহমতুল্লাহি তাআলা আলাইহিগণ লিখেন, লহে মাহফুজের সৃষ্টির সমস্ত প্রকার, মানে লহে মাহফুজের মধ্যে সৃষ্টির সকল প্রকার এবং তাদের সম্পর্কে সমস্ত বিষয়াদি লিপিবদ্ধ রয়েছে।
সুবহানাল্লাহ।
এবং যেটা আমার ইসলাম ভাই বলেন যে মানুষের রিজিক, হায়াত, মউত এবং তার সাথে সংগঠিত সকল বিষয়াদি লহে মাহফুজে রয়েছে। আচ্ছা, লহে মাহফুজটা কোথায়, এই বিষয়ে তো আমাদের
জানা দরকার। লহে মাহফুজ কোথায়? তো
হযরত মুকাতিল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লহে মাহফুজ হচ্ছে আরশে আজিমের ডান পাশে রয়েছে।
সুবহানাল্লাহ।
তো এই বিষয়গুলো আর লহে মাহফুজের যেই বর্ণনা ইসলাম ভাই দিয়েলেন যে লহে মাহফুজের ধরন, কালার কি, আসলে এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানার আগ্রহ ছিল বা আমরা জানতে পারলাম না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো
শুনেছি যে লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ,
লাউহে মাহফুজ
ওটার কালার, ওটা কি দ্বারা তৈরি,
কি দ্বারা তৈরি। দেখেন, লাউহে মাহফুজ কোরআন সংরক্ষিত আছে, যেটা লাউহে মাহফুজের কালার সম্পর্কে জানা যায় শ্বেত সাদা পাথর, মুক্তার পাথর দ্বারা, এবং এর কলম যে রয়েছে সেটা নূর, এবং যা লেখা হয়েছে সেটাও নূর। আলহামদুলিল্লাহ যে কোরআন লেখা হয়েছে, তো কোরআন হচ্ছে নূর। আর কোরআন এমন একটি কিতাব যেটার সম্পর্কে আমরা শ্রবণ করলাম যে এখানে না কোনো কেউ বাড়াতে পারবে না কেউ কমাতে পারবে। আজকে মাজাল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য ইসলাম বিদ্বেষী মানুষ যারা রয়েছেন, যারা গোস্তাকে রাসুল রয়েছেন, যেটা আপনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জামানাতও বলেছিল, কোরআন নিয়ে প্রশ্ন তুলেছিল, তো এই বিষয়গুলো কিন্তু তারা এখনও অনেক হয়তো করে থাকে। কিন্তু যদি কেউ বলে দুনিয়ার সমস্ত হাফিজে কোরআনদের, দুনিয়ার কয়া যতগুলো হার্ড কপি রয়েছে কোরআনের সকলগুলো ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনকে হিফাজত করে রেখেছে।
একজন হাফিজও যখন কোনো কোরআন মুখস্থ করে তো অনেক সময় দেখা যায় যে এক আয়াত বা দুই আয়াত ভুলে যায়, মাঝে মাঝে দেখা যায় ভুলে যায়, হতে পারে সে তার উচিত যে প্রতিদিন রিভাইজ দেওয়া, তো এদিক থেকে সে ভুলে যাচ্ছে, কিন্তু লাউহে মাহফুজে মাহফুজ আছে।
সুবহানাল্লাহ।
আর সংরক্ষিত কিয়ামতের আলামত যেটা নিদর্শন, এর মধ্যেও একটা আছে না?
আচ্ছা, লাউহে মাহফুজ নিয়ে আলোচনা শুনছিলাম, আজকের বিষয় যেহেতু এটা আর তথ্যগুলো দর্শককে জানাতেও চাই, লৌহ মাহফুজের মধ্যে সর্বপ্রথম শব্দ কি লেখা
হয়েছে?
খুবই চমৎকার একটি কথা না, কি লৌহ মাহফুজে আল্লাহ তাবারক ও তাআলার ইচ্ছা হলো কি লেখার, সর্বপ্রথম কি লিখিয়েছেন লৌহ মাহফুজে, আল্লাহ তাআলা কি লিখিয়েছেন,
কি লিখেছেন,
এটা লেখো কোন শব্দটা। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজে লিখিয়েছেন আমি হলাম আল্লাহ।
সুবহানাল্লাহ।
এই শব্দটা আল্লাহ তাআলা লিখিয়েছেন লৌহে মাহফুজে, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, এই পুরো শব্দটাই সর্বপ্রথম লেখানো হয়েছে। যে ব্যক্তি আমার এই সিদ্ধান্ত মেনে নিল এবং আমার অবতীর্ণ করা বিপদে ধৈর্য ধারণ করলো আর আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, তবে আমি তাকে সিদ্দিক লিপিবদ্ধ করলাম আর তাকে সিদ্দিকদের সাথে উঠাবো। এবং যে ব্যক্তি আমার সিদ্ধান্ত মেনে নিল না আর আমার অবতীর্ণ করা বিপদে ধৈর্য ধারণ করলো না এবং আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, সে আমাকে ছাড়া যাকে ইচ্ছা উপাস্য বানিয়ে নেয়, তবে সে আমার কিছুই পাবে না, অর্থাৎ দয়া রহমত কিছুই পাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাহু মাহফুজে নিজের এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিপদে ধৈর্য ধারণ করা এবং নিয়ামতের শুকরিয়া আদায় করা,
প্রথম কালেমা শরীফ নিয়ে
এটার সাথে একটা বিষয় আমাদের সমাজে আজকে অনেক মানুষ মানা ইসলাম মুসলমানদেরকে বিভ্রান্ত করছে যে আল্লাহ তাআলার নামের সাথে লা ইলাহা ইল্লার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলা যাবে না, অনেক ধরনের বিপ্রত কথা আজকে লহে মাহফুজে আল্লাহ তাআলা তার নিজের নামের সাথে সর্বপ্রথম তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নামকে কিন্তু যুক্ত করে নিয়েছেন।
আর এটা তাফসীরে কুরতুবীর মধ্যে
এসেছে, কুরতুবীর মধ্যে এসেছে
যে আল্লাহ তাবারাকাত লহু মাহফুজে কালেমা শরীফ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লেখা আছে লহু মাহফুজের মধ্যে। আসলে তথ্য তো অনেক জানবো আজকে আমরা, হয়তো অনেক সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টা কাজ করে লহু মাহফুজ আসলে কি এবং সেটা কি ধরন, কি আসলে বস্তুটা কি। আজকে এটা তো ক্লিয়ার হয়ে গেল যেটা একটা তখ অর্থাৎ
এটা তখ
হ্যাঁ বোর্ড বলতে পারি, বোর্ডের মতো হতে পারে,
সাধারণ বলার জন্য
উদাহরণ দেওয়ার
জন্য।
আল্লাহর রাসূলই ভালো জানে এটা কি, কিন্তু একটা উদাহরণ দেওয়ার জন্য আমরা যে স্কুলে বা মাদ্রাসাতে বোর্ড দেখি, বোর্ড বলতে পারি, তখ লেখার মতো যে একটা বস্তু হয় এটা বুঝতে পারি, আর এটার কালার, লেখার কলমের ধরন এগুলোও শুনলাম, আরও অনেক তথ্য আছে শুনবো, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও অনেক কথা জানবো আজকের বিষয় নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ভালোবাসার সুধা মোরে দরসুল, তোমার দিবানা মোরে বানারসুল, ভালোবাসার সুধা মোরে দরসুল, তোমার দিবানা মোরে বানারসুল, সুপ্রসন্ন ঝলকে আপনি দিখা দো ইয়া
اپنی دکھا دو یا رسول چاند کو دل سے مغد پاک میں چاند کو دل سے مغد پاک میں جس طرف چاہو جھکا دو یا رسول جس طرف چاہو جھکا دو یا رسول
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনই বানিয়ে দিক সর্বক্ষণ সর্বদা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান ধারণা মহাব্বত ভালোবাসা অন্তরে থাকে এবং মদিনাতে যাওয়ার এক চিন্তা ভাবনা যেন সবসময় হৃদয়ের মাঝে লেগেই থাকে লেগেই থাকে। কবে যাব, কেমনে যাব, কবে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইশক এমন মহাব্বত দান করুক আর যাওয়ারও তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম লৌহ মাহফুজ নিয়ে কিছু কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহ মাহফুজকে কীভাবে সৃষ্টি করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তো হুকুম করেন, তাই না ইসলাম ভাই? আল্লাহ তাআলা হুকুম করেন, যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় তো কলমকে বলেন লেখো, কলম লেখা শুরু করে দেয়। এভাবেই আসছে না, যেমন কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লৌহ মাহফুজের ব্যাপারে আসছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পাক লৌহ মাহফুজ সৃষ্টি করেন, এর দৈর্ঘ্য 100 বছরের দূরত্ব ছিল, অতঃপর তিনি সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কলমকে ইরশাদ করেন, তুমি আমার সৃষ্টি জগতের ব্যাপারে আমার জ্ঞান লিপিবদ্ধ করো। বাস কলম কিয়ামত পর্যন্ত সংগঠিত হওয়া সব কিছু লিপিবদ্ধ করে দিল লৌহ মাহফুজের মধ্যে। এরপরে আরও একটি সুন্দর তথ্য এখানে আসছে লৌহ মাহফুজের ব্যাপারে। হাজ্জাজ বিন ইউসুফ হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রহমতুল্লাহি তালালের নিকট হুমকিমূলক এক পত্র প্রেরণ করল। তখন তিনি রহমতুল্লাহি তালাল উত্তরে লেখলেন, আমার নিকট এই বর্ণনা পৌঁছিয়েছে যে আল্লাহ পাক প্রতিদিন লৌহে মাহফুজে 360 বার দৃষ্টি প্রদান করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তিনি সম্মান ও লাঞ্ছনা প্রদান করেন, অভাব ও স্বাচ্ছন্দ্য দান করেন এবং তিনি যা ইচ্ছা করেন হয়তো সেসব দৃষ্টিসমূহ থেকে একটি দৃষ্টি তোমাকে তোমার নফসের সাথে এমনভাবে লিপ্ত করে দিয়েছে যে তুমি তা থেকে বিরতই হতে পারছো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহ মাহফুজের সম্পর্কে বা লৌহ মাহফুজ 360 বার বলা হয়েছে, প্রতিদিন 360 বার আল্লাহ তাআলা দৃষ্টি নিক্ষেপ করেন লৌহ মাহফুজের প্রতি। আর এটা যখন সৃষ্টি করা হয়েছে তখন সুবহানাল্লাহ, এর বর্ণনা কত মজাদার এসেছে কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক, আমরা জানার চেষ্টা করি, আসলে জানার চেষ্টা করি, অনেক কিছু জানতে পারবো আমরা। শুধু লৌহ মাহফুজ নয়, আপনি কোরআনকে নিয়ে নেন না, কোরআন যে নাজিল হওয়া থেকে, কোরআন যে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছেন, পুরা সুরা তো নাজিল হয়নি, পুরা কোরআন তো একসাথে নাজিল হয়নি, এক একটি আয়াতে কারিমা যখন যেটা প্রয়োজন হয়েছে ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে, এরপরে এটার ইতিহাস জানার চেষ্টা করুন। আপনি আমি মুসলমান, দেখবেন আল্লাহ তাআলার দয়ায় অন্তর খুশিতে এত আনন্দিত হয়ে উঠবেন আপনি, কোরআন সম্পর্কিত তথ্য জানেন আপনি, আমি আপনাকে বলছি কীভাবে এটা নাজিল হলো, এরপরে নাজিল হওয়ার পরে এটা সংরক্ষণ হওয়া, এরপরে কোন সাহাবি এটাকে জমা করলেন, এরপরে এটা লিপিবদ্ধ করা, এরপরে ধীরে 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 ধীরে, এর এক বিস্তারিত আছে ঘটনা, কিন্তু আমরা জানারই চেষ্টা করি।
ওই কিছুক্ষণ পূর্বে আপনি বলছিলেন যে আয়াতের কোনো যদি উদাহরণ থাকলে নিয়ে আসা, অনেক ইচ্ছা বলে থাকে আর কি। তো শুধু সেটা নয়, যদি সূরাতুল কাউসারের যদি প্রেক্ষাপট যদি তাকাই আমরা বুঝে যাবে যে আসলে কোরআনের পড়তে কি মজা এবং নাজিলের উদ্দেশ্য কি ছিল। এই সূরা কাউসারই এটা ছিল যে যারা বলেছিল যে কোনো উদাহরণ নেই, সূরা কাউসার দেখে বলেছে না এটার কোনোই উদাহরণ নেই, কোরআনের কোনো উদাহরণ আনাই অসম্ভব,
অসম্ভব, কেউ পারবে না এটাকে নকল করতে, কেউ পারবে না। আর নকল করতে যে পারবে না এটাও তো আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, এটা কোনো নকল করার মতো ক্ষমতা কারো কাছে নেই।
জাকির ভাই, আমরা জান্নাতের প্রত্যাশী না, মুসলমান জান্নাতের প্রত্যাশী, এই জান্নাতে কারা যাবে সেটাও কিন্তু লাহে মাহফুজে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ পাক লহে মাহফুজে লিখেছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ আর আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আমি 310 প্রকারেরও কিছু বেশি মাকলুক সৃষ্টি করেছি, তার মধ্যে যেই মাকলুক এই সাক্ষ্য দিবে যে
সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ
করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
লাহু মাহফুজের তথ্যের মধ্যে কিন্তু এটাও এসেছে যে আল্লাহ তাআলা 310 প্রকারেরও বেশি মাকলুক সৃষ্টি করেছে,
হ্যাঁ, যারা এটা সাক্ষ্য দিবে এবং জান্নাতে যারা যাবে,
এদের মধ্যে থেকেই যারা এই সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তারাই হচ্ছে কি জান্নাতে যাবে। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাহ মাহফুজে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক ব্যতীত কোনো উপাস্য নেই, তার দিন হলো ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বিশেষ বান্দা ও রাসূল।
সুবহানাল্লাহ।
যে ব্যক্তি তার উপর ঈমান আনলো, তার সাথে করা ওয়াদা সত্যে পরিণত করলো এবং তার রাসূলের অনুসরণ করলো, তবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ। এটাও লাহমা
এটাও লাহমা রয়েছে। এজন্য আমাদেরও কিন্তু এই লাহ মাহফুজের যে আলোচনা, প্রত্যেকটা বিষয় কিন্তু মুসলমানদের সাথে রিলেটেড। আমি দুনিয়ার ক্ষেত্রে হোক, আখিরাতের ক্ষেত্রে হোক, আমি যেখানেই সাফল্য মণ্ডলিত হতে চাই, আমাকে লহে মাহফুজে যে লিপিবদ্ধ করে যা কিছু আসে সেটার প্রতি আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, মান্য করতে হবে, আমল করতে হবে,
আমল করতে হবে। রাইট রাইট। এটা এখন জানি না বিষয়টা, আপনি যেটা বললেন না এখন যে জান্নাতে যাওয়ার বিষয়টা,
জি,
হয়তো হাজারো মুসলমানের জানাও ছিল না যে এটা লহে মাহফুজে
লেখা আছে, এইভাবে
লেখা আছে,
নির্ধারিত করা আছে,
জি, আর আল্লাহ তাবারক ও তাআলার হুকুমে যা কলম লিখেছে এটা তো সত্য।
সুবহানাল্লাহ।
হবে
এখন অনেকের মাইন্ডে এটাও থাকতে পারে যে লাউহে মাহফুজ হোক বা কোরআন শরীফ হোক, হ্যাঁ, শুধু আখিরাত বিষয়ে কিন্তু লেখা থাকে, কিন্তু এখন লাউহে মাহফুজে তার রিজিক সম্বন্ধেও লেখা আছে, রিজিক কে কতটুকু রিজিক পাবে কি পাবে সব তো লাউহে মাহফুজে লিপিবদ্ধ। তো লাউহে মাহফুজে আপনার আখিরাত এবং ইকাল পরকাল উভয়ের বিষয় কিন্তু লেখা, উভয়ের বিষয়। আর শুধু লেখা দ্বারা কখনো একটু সাধারণ মানুষের মাইন্ডে আসতেই পারে যে কলমকারী দিয়ে লেখা, অথচ সেটা নূর দিয়ে লেখা। আসলে আপনার ওই আপনার বিষয়ে যে যা লেখা আছে সেটা আপনার আমি দেখছি সে দেখছে তা না, আল্লাহ তাআলা প্রতিদিন 360 বার আপনার বিষয় যা লেখা তাও দেখছেন।
সুবহানাল্লাহ। আর লিখেছে কার হুকুমে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কলমকে বলেছেন যে লিখো, মানে আপনার আমার সম্পর্কে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন,
আল্লাহ তাআলা কলমকে বললেন, হুকুম করলেন, কলম লিখে দিয়েছে,
কলম লিখে দিয়েছে আমার তকদিরে, আমার জন্য যা রয়েছে। আজকে আমরা রিজিক নিয়ে অনেকে পেরেশানি হয়ে যাই, অনেকে বলি আমার এটা লাগবে, আমি এটা চাই,
যা লাগে তাই পাবে,
এটা এটাও আমাকে অনুধাবন করা উচিত যে আমার জন্য কিন্তু নির্ধারিত করা আছে, আমার জন্য যতটুকু লেখা আছে। এজন্য কে একজন বলেছিল যে তুমি রিজিক নিয়ে, তোমার অর্থ নিয়ে, বৃত্ত নিয়ে পেরেশানি হয়েও না, চিন্তিতগ্রস্ত হয়েও না, এত বেশি উদাসীন হয়েও না, যে তোমার জন্য যা নির্ধারণ করা আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না।
অবশ্যই।
আর তোমার জন্য যদি এটা নাই, যদি তোমার দুই ঠোঁটের মুখ চিপার মধ্যেও ঢুকে যায় সেখান থেকেও ছুটে যাবে। এজন্য আমাদের উচিত এত বেশি রিজিক পেরেশানি দুনিয়া নিয়ে পেরেশানিগ্রস্ত না হওয়া, আখিরাতমুখী হওয়া।
আল্লাহ
আমার জন্য যতটুকু নির্ধারণ সেটা আমি পাবো, আমার জন্য যা কল্যাণ সেটা আমি পেয়ে যাবো,
পেয়ে যাবো।
ইনশাআল্লাহ।
যেটা লৌহ মাহফুজে লেখা
আছে সেটা আমার কাছে আসবে
ধীরে, আমার ভাগ্যে। হ্যাঁ, আমি যদি ওটা ছাড়া অন্য কিছু চাই, বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে হুকুম করা হয়েছে, ইসলাম বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো।
সুবহানাল্লাহ।
আর এর ব্যবস্থা হালাল উপার্জনের জন্য যখন কোনো বান্দা চেষ্টা করে তো আল্লাহ তাআলা তার পথ খুলে দেয়, হালাল উপার্জনের রাস্তা আল্লাহ দেখিয়ে দেন, চেষ্টা করা হয়েছে বান্দার কাজ।
সুবহানাল্লাহ।
আমরা বান্দা যখন চেষ্টা করব তো আল্লাহ তাবারক তাআলা সেই পথকে সহজ করে দিবেন হালালের জন্য। এখন আমরা যদি সেই পথকে ছেড়ে ভুল পথে যাই,
অন্য রাস্তায় গিয়ে
বেশি রাস্তা খুঁজি, বেশি বেশি ইনকাম করতে যাই,
শর্টকাট করতে চাই,
লাভজনক বেশি দেখতে চাই, হারামটাকে খুঁজে নেই, তখনই তো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যে হুকুম আসছে সেটাকে অমান্য করেই আমরা চলে গেলাম। তো বোঝা গেল লহু মাহফুজের মধ্যে বান্দার সব কিছু, রিজিকের কথাও লেখা আছে বান্দার, আর জন্ম মৃত্যুর কথাও লেখা আছে বান্দার, এবং সকল কিছুই ওখানে লেখা আছে বান্দার ব্যাপারে, কিন্তু বান্দা ওটার উপরে নির্ভরশীল না হয়ে বাস আল্লাহ যে যে আল্লাহ তাবারকতালা যাকে দান দিচ্ছেন রিজিক, ওই বান্দার উপরে আমরা ভরসা করে বসে আছি। আমাকেও যিনি দিচ্ছেন তাকেও তিনি দিচ্ছেন, কিন্তু স্রষ্টার উপরে ভরসা না করে সৃষ্টির উপরে আমরা ভরসা করে বসে আছি। তো লাউহে মাহফুজের তথ্য যদি জানি তো মন থেকে খুশি হব আমরা যে হ্যাঁ আল্লাহ তাবারকতালা আমাদের ব্যাপারে এমন কিছু লিখেছেন। হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা বলেন, আমার শ্রদ্ধায় আব্বা জান হযরত শাহ আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা বলেন, আমি একবার হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলার নূরানি মাজার জিয়ারতের জন্য গেলাম। তার রুহ মোবারক প্রকাশ হলো আর বললেন, তোমার একটি পুত্র সন্তান জন্মাবে, তার নাম কুতুবুদ্দিন আহমদ রেখো। নামও বলে দিলেন কুতুবুদ্দিন আহমদ রেখো। যেহেতু স্ত্রী বৃদ্ধা ছিল তাই আমি মনে করলাম হয়তো এ বাণী দ্বারা আমার ছেলে সন্তান অর্থাৎ আমার নাতি হবে। তিনি মনে করছেন নাতি হবে এমন কিছু ভাবলেন। হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আমার এই মনের কথাও সাথে সাথে অতি অবহিত হয়ে গেলেন, অর্থাৎ সে মনে মনে ভাবতে লাগলো আল্লাহর ওলির যে বাণী এটা হয়তো আমার জন্য না আমার ছেলের জন্য আর আমার ছেলের করে নাতি হবে। আর ওই আল্লাহর ওলি তার এই মনের ভাবটাও বুঝে গেছেন, সাথে সাথে আবার তার উত্তরও দিলেন। হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আমার মনের কথাও সাথে সাথে বুঝে গেলেন এবং বললেন, আমার এটা উদ্দেশ্য নয়, বরং সেই সন্তান তোমার ঔরস্যে আসবে।
আল্লাহ আল্লাহ।
শাহ অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আরও বলেন, শ্রোতায় আব্বা জান রহমতুল্লাহি তাআলা অনেক দিন পর অন্য এক মহিলাকে বিয়ে করেন আর এই অদম লেখক ফকির অলিউল্লাহর জন্ম হলো। প্রথম দিকে এই ঘটনা মনে ছিল না তাই অলিউল্লাহ নাম রেখে দিলেন, এবং কিছুদিন পর ঘটনার কথা স্মরণ হলে তখন দ্বিতীয় নামটি হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের নির্দেশ অনুযায়ী ওই নাম রাখা হলো কুতুবুদ্দিন আহমদ রাখা হয়। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তার ছটকায় আমাদের ক্ষমা হোক। অর্থাৎ সন্তান আদি কার ভাগ্যে কতজন আছে এটাও লৌহে মাহফুজে লেখা আছে। আল্লাহ তাবারক ও তাআলা তার প্রিয়দের মধ্য থেকে যার কাশ খুলে দেন, অন্তর্দৃষ্টি যাদের খুলে দেন তারা এটাও দেখতে পারে। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কৃপায় তার বন্ধু যারা হয় তারাও এটাও দেখতে পায় যে কার কতজন সন্তান হবে। আমরা একটা ঘটনা প্রায় সময় শুনি না কি, বনি ইসরায়েলের জমানার কি, তোমার ভাগ্যে নবীকে বললেন যে আমার সন্তান হয় না, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলার দরবারে। তো আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করা হলো পয়গাম আসলো যে এই ব্যক্তির তকদিরে ভাগ্যে কোনো সন্তান নেই, এমন আল্লাহ তাআলা চাইলে তার নবীদেরকে এবং নবীরা জানতে পারেন এবং তার প্রিয় বন্ধু যারা অর্থাৎ ওলিরা তারাও জানতে পারেন।
সন্তানের বিষয়টা নেই কিন্তু, যেমন আমাদের কোটি কোটি হানাফিদের ইমাম
জি
সর্বশ্রেষ্ঠ মাজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ ঘটনা রয়েছে যেটা তো দর্শক শ্রোতারা অনেক শুনেছেন।
হ্যাঁ, নামাজের আকামের
মধ্যে এসেছে যে তিনি ওজুর একটা ঘটনার মধ্যে এসেছে, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার দেখলেন যে এক ব্যক্তি অজু করছে, তো তার আল্লাহ তাআলা তার কাশকে খুলে দিয়েছেন, তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, প্রিয় বানিয়ে দিয়েছেন। তো তিনি মানুষের যে গুণা রয়েছে ওজুর মাধ্যমে যে গুণা জোরে পড়ে সেটা তিনি দেখতে পারতেন। তো এবং তিনি একটা এক ব্যক্তিকে দেখে বললেন যে যখন সে অজু করছিল দেখলো প্রথম যখন যে হাত দ্বার অজু করলো তার হাতের গুণাগুলো জোরে পড়ছে, তো সে বললো তুমি হাত দিয়ে এই গুণা করেছো, তুমি তওবা করে এই গুণা থেকে। এভাবে করে আবার দেখলাম যখন মুখমণ্ডল ধুচ্ছিল তো মুখমণ্ডল থেকে দেখলো যে গুণা জোরে পড়ছে, যে তুমি মুখ দিয়ে এ মিথ্যা বলেছো এই গুণা করেছো, তখন এটা বলে দিল এই গুণা থেকে তওবা করো। পা দিয়ে সে এক জায়গায় হেঁটে হেঁটে গিয়ে জিনা করেছিল, তখন বললো যে তুমি জিনার গুণা থেকে তওবা করো। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কুটি কুটি হানাফিদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিও বলে দিয়েছেন। তো এরপরে তিনি নিজেই অনুধাবন করতে লাগলেন যে আল্লাহ তাআলা আমাকে এমন কাশফের অধিকারী করে দিয়েছেন যে মানুষের গুণা আমার চোখে পড়ে যাচ্ছে। তো তখন তিনি নিজে আবার আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমার এই কাশকে তুমি বন্ধ করে দাও, আমি যাতে আমার চোখে যাতে মানুষের দোষটি না পড়ে। তো তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন, এবং তাকে ওই অধিকারী করে দিয়েছেন। এটার জন্য তো এটা শুধু সন্তানের বিষয় না, বিভিন্ন বিষয় আল্লাহর ওলিদের আর আল্লাহর নবীদের তো বেমেসাল। তো আল্লাহ তাআলা তার নবীদেরকে তার বন্ধুদেরকে দিয়েছেন,
নবী রাসূলদেরকে তো সাধারণ মানুষকে তারা জানাতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আর আল্লাহ তাবারকতালার এই সকল যে দয়াগুলো রয়েছে, দয়া এগুলো হলো দয়া মানুষের প্রতি আল্লাহ তাআলার। যে লৌহে মাহফুজ সম্পর্কে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহর ওলিদের সম্পর্ক দুই একটা পাওয়া যায় লৌহে মাহফুজের মধ্যে কী কী রয়েছে। আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া প্রতি সপ্তাহে যে আমাদেরকে রিসালা পাঠ করতে দেন, হয়তো দর্শক আপনারাও জানেন যে আমির আহলে সুন্নাহ প্রতি সপ্তাহে একটি করে রিসালা অধ্যয়ন করতে আমাদেরকে দিয়ে থাকেন। এর মধ্যে একটি রিসালা গত কয়েক সপ্তাহ আগে তিনি এটাও দিয়েছিলেন যে লৌহে মাহফুজ সম্পর্কে তথ্যাবলী এই রিসালাটা পাঠ করার জন্য। যদি আমরা পাঠ করে থাকি বা শুনে থাকি তো আমাদের এই বিষয়ে জ্ঞান অর্জন হয়েছে, যদি পাঠ না করি তবে তো অবশ্যই এ বিষয়ে আমরা জানবো না। কিছু এসএমএস আছে আমাদের ইব্রাহিম ভাইয়ের জন্য, এসএমএসগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে আসবো কালাম শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুন্সিগঞ্জ থেকে বলছিলাম জি, আমাদের ইব্রাহিমের পরিচিত কেউ মুন্সিগঞ্জের জিজ্ঞাসা করছে ইব্রাহিম ভাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই ভালো আছেন, তাই তো স্টুডিওতে আছেন আমাদের সাথে। এরপর বলেন, ইব্রাহিম ভাই আপনার থেকে একটি কালাম শুনতে চাই। কালামের নাম লেখেন নাই, আপনি শুধু কালাম শুনতে চেয়েছেন, ইব্রাহিম ভাই যে কোনো কালাম আপনাকে শুনিয়ে দেবে। এরপরে আরেকজন এসএমএস করছেন নরসিংদী থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। জাকির ভাই ইব্রাহিম ভাইকে বলবেন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে এই কালামটি শোনানোর জন্য, ইনশা আল্লাহ তাবারকতাল্লাহ ইব্রাহিম ভাই শোনাবে। এরপর আরেকজন চট্টগ্রাম থেকে লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। মহরম সম্পর্কিত কোনো মানকাবাত থাকলে শোনাবেন, যদি সম্ভব হয় ইব্রাহিম ভাই শোনাবে। এরপর বরিশাল থেকে একজনের এসএমএস আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের চ্যানেল সবসময় আমরা দেখি, খুব ভালো লাগে, মাটির বাড়ি মাটির ঘর এই কালামটি শোনালে খুশি হব। ইব্রাহিম ভাইয়ের কাছে অনেকগুলোই অনুরোধ চলে আসছে, ইব্রাহিম ভাই ধীরে ধীরে কালামগুলো আমাদেরকে শোনান, আমরাও শুনি, এরপরে শেষ কিছু আলোচনাও করবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম।
তোমার সোনার মদিনা
Oh!
যেহেতু মহরম মাস অতি সন্নিকটে, মহরম আসার পূর্বেই আমরা যেন মহরমের ফজিলত আমল এ সম্পর্কে যেন আমরা কিছু তথ্য হলেও জানার চেষ্টা করি। মাদানী চ্যানেল তো জানাবেই আপনাদেরকে, আপনিও কিছু জানার চেষ্টা করুন। দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট আছে www.dawatislami.net, এখানে গেলে আপনি মহরমের নফল রোজার ফজিলত বা মহরমের ফজিলত এগুলো পাবেন, এই কিতাবগুলো পাবেন, একটু পড়েন। আর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা অনেক আগ্রহ বাড়বে আপনার মহরমে নফল রোজা রাখার ব্যাপারে এবং ইবাদতের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমরা আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে লৌহে মাহফুজের ব্যাপারে, আর দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে। আমাদের মোবাল্লিক থেকে আর কিছু কথা শুনিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমাদের ইসলাম ভাই,
জি আজকে যেটা লৌহে মাহফুজ সম্বন্ধে আপনিও কিছু বলে দিয়েছেন,
জি
আমাদের বড় ভাই বলে দিয়েছেন যে লৌহে মাহফুজের যেটা দৈর্ঘ্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন যে শত বছরের দৈর্ঘ্য যত, শত বছর দূরত্ব তত হচ্ছে তার দৈর্ঘ্য। তাফসিরে ইবনে কাসির এটাতে বর্ণিত আছে যে প্রস্থ কত, লৌহে মাহফুজের প্রস্থ দৈর্ঘ্য তো বোঝা যেটা লম্বা, প্রস্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিমে যতটুকু দূরত্ব আছে এতটুকু হচ্ছে লৌহে মাহফুজের প্রস্থ। আচ্ছা, লৌহে মাহফুজে তো সব কিছু বর্ণিত, আমি কী করব কী না করব, আমার রিজিকে কত, আমি কখন কী হব, সব লৌহে মাহফুজে। আজকে মাদিনসের মাধ্যমে একটি এমন এক ওষুধের ওষুধ বলবো আর কি, যেটা সকল রোগের ওষুধ,
রোহানি চিকিৎসা,
রোহানি চিকিৎসা আমার নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয় না, এটা কোনো ডাক্তার বলেছে বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে এমন এক ওষুধের মাধ্যমে অবগত করেছেন যে ওষুধে সকল রোগের শিফা রয়েছে, সকল রোগের শিফা। এখন জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি ওটা ওই ওষুধটা আমি কোথা থেকে নিয়েছি, ওই নুসখা আমি কোথা থেকে অর্জন করেছি, বলছেন সেটা লৌহে মাহফুজে বর্ণিত ছিল আমি ওখান থেকে নিয়েছি। আচ্ছা, নুসখাটা কী ছিল? নুসখা হচ্ছে জাকির ভাই যে যখন বৃষ্টি পড়ে, এটা লৌহে মাহফুজে বর্ণিত যে এখন সকল রোগের শিফা ওষুধ,
জি
বৃষ্টি পড়লো ওই বৃষ্টির পানি যেটা ছাদে প্রবাহিত হয়নি, টাচ করে সরাসরি ওটা নিবে এবং 70 বার সুরা ফাতিহা, 70 বার সুরা ইখলাস, আয়াতুল কুরসি 70 বার, সুরা ফালাক, সুরা নাস এবং আরেকটি দোয়া রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহি ওয়া ইউমিত, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি একবার পাঠ করবে, এই একবার পাঠ করে ওই পানিতে দম করবে, ওই রোগ ওটা আপনার কয়েকদিন রোজা রাখবে আর ওই পানি দ্বারা ইফতার করবে, সকল রোগের শিফা ওটা। আল্লাহ তাআলা কুদরত দেখুন, শুধু পানি দ্বারা যদি এত ইয়া হয় আর না জানি কি হবে, আর শুধু এটা
পানি তো মোবারক হয়ে গেছে,
মোবারক হয়ে গেছে,
মোবারক পানি মোবারক হয়ে গেছে,
আল্লাহে মাহফুজে বর্ণিত যে এই পানি দ্বারা সকল রোগের আরোগ্য রয়েছে।
আচ্ছা, এখানে পাঠ করা হয় এক তো বর্ণিত লৌহে মাহফুজে এবং পাঠ করা হয়েছে কোরআনে পাকের বিভিন্ন সূরা
সূরা
এবং পাঠ করা হয়েছে দোয়া এবং রাখা হয়েছে নফল রোজা করা হয়েছে ইফতারি ওই পানি দ্বারা, তো মোবারক তো হয়ে গেছে, আল্লাহ তাআলার দয়া কতক্ষণ শিফা।
লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোই এখানে এই আমলের মধ্যে রয়েছে,
মাশাআল্লাহ।
এই জন্য আমাদের এইগুলো আসলে আজকে যে আলোচনা যাকে শ্রবণ করেছি, তো যে লৌহে মাহফুজের যে বিষয়গুলো এখন শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমলে
আমল করা হবে,
যখন আপনি আমি আমার দর্শক শ্রোতারা যখন আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় যে লৌহে মাহফুজে যে নিয়ামতের কথা বলা হয়েছে, যে রিজিকের কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতের ঘোষণা রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো হাসিল করতে পারবো
ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দর্শক শ্রোতা, এটাও কিন্তু দাওয়াত ইসলামের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি যখন দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net ঢুকবেন, তো এখানে অসংখ্য কিতাবের মধ্যে কিতাবটিও পাবেন লৌহে মাহফুজের ব্যাপারে আকর্ষণীয় তথ্যাবলী। আপনি এটা মোবাইলে ডাউনলোড করতে পারবেন, আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন, ল্যাপটপে ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে প্রিন্ট আউটও করতে পারবেন, এটা কিন্তু ফ্রি। এখানে অন্যান্য সাইডের মতো ওয়েবসাইটের মতো টাকা দিয়ে কিনতে হয় না। আমাদের ওয়েবসাইট থেকে যত কিতাব আপনি ডাউনলোড করবেন সব ফ্রিতে ডাউনলোড করবেন। আমিও অনেক সময় অনেক কিতাব খুঁজি, বিভিন্ন ওয়েবসাইটে থাকে কিতাবগুলো, তো সেখান থেকে আমরা যখন ডাউনলোড করতে যাই তো আমাদেরকে টাকা দিতে হয়, কিনতে হয় ওয়েবসাইট থেকে। কিন্তু আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলাম এটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো ব্যক্তি কিতাব ডাউনলোড করতে চায় তবে সেখানে টাকা পেমেন্ট করতে হয় না, আপনি এমনিতে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে নিজের মোবাইলে মনে এই কিতাব যেটা আজকে বয়ান করা হয়েছে 30 পেজের কিতাব আপনি চাইলে একদিনও পরে নিতে পারবেন, একদিনে পরে নিতে পারবেন। তো পরেন দেখবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ইলমে দিনও অর্জন হবে, আবার জানতেও পারবেন, বুঝতেও পারবেন, শিখতেও পারবেন। এটাই তো একটা মাধ্যম, তাই না, শেখার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দর্শক শ্রোতা, এই যে লৌহে মাহফুজের ব্যাপারে আমরা তথ্যগুলো শুনলাম, কোরআনে পাকের মধ্যে ইসলাম ভাই শুরু করলেন কোরআনে পাকের আয়াতে কারিমা দিয়ে যে লৌহ মাহফুজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদে কারিমা করেছেন। এরপরে হাদিসে মোবারাকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা আর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের যে অভিজ্ঞতা বা তারা যে শুনেছেন এগুলো দিয়ে তারা যে বর্ণনা করেছেন বা ইরশাদ করেছেন এই লৌহ মাহফুজের ব্যাপারে। আচ্ছা, আর এই লৌহ মাহফুজের ব্যাপারে সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আগে থেকে জেনে আসতাম সেটা হলো কোরআনের ব্যাপারে, তাই না, কোরআনের ব্যাপারে। কিন্তু আজকের আলোচনায় হয়তো দর্শক এটাও জানতে পারছেন যে শুধু কোরআন নয়
আর অন্যান্য বিষয়টা,
কোরআন ব্যতীত আরো অন্যান্য বিষয়ও লৌহ মাহফুজের মধ্যে হিফাজতে আছে, হিফাজতে কোরআন তো আছেনই। আচ্ছা, কোরআন এই জন্য আমরা আগে থেকে জানি, যখনই কোনো ওলামা ইকরাম বয়ান করতেন, যখনই কেউ কোরআন সম্পর্কে বয়ান করতেন, কোরআনের মর্যাদা তুলে ধরতেন, তখন এর হেফাজতের কথাটাও তুলে ধরতেন আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং লৌহ মাহফুজ হেফাজতে আছে এটা বলতেন। এর বাহিরে আমরা এই তথ্যগুলো খুবই কম জানতে পেরেছি বা জানছি। আজকের অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলার দয়ায় এটাও জানলাম যে একজন ব্যক্তির হায়াতের কথা, ইন্তেকালের কথা, জন্মের কথা এবং রিজিকের কথা, সন্তানাদির কথা, প্রত্যেকটা বিষয়, ভাগ্য যে আমরা বলি, নিজেদের ভাগ্যের কথা বলি, লৌহে মাহফুজের মধ্যে এটা বর্ণিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে একজন ব্যক্তি সম্পর্কে।
আর আমি তো মনে করি যে আমার বিষয়ে, আমি উদাহরণ দিয়ে বলছি, আমার বিষয়ে যা লেখা আছে ওটা তো লৌহে মাহফুজে লেখা আছে, আর শুধু এটা কলম কালি দিয়ে না, নূর দিয়ে লেখা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। আর যার যার প্রতি আল্লাহ তাবারাকাতাল্লাহ প্রতিদিন তার দয়া দৃষ্টি 360 বার
সুবহানাল্লাহ, এটার প্রতি খেয়াল রাখা উচিত। আমার যেটা লেখা আছে ওটার উপর 360 বার দৃষ্টি হচ্ছে যে আমার করণে যেন ভালো হওয়া যায়, যে ওই লৌহে মাহফুজের যেটা লেখা আছে আল্লাহ তাআলা যে দৃষ্টি দিচ্ছেন যেন ভালো দৃষ্টি,
সুবহানাল্লাহ,
রহমতের দৃষ্টি যেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলি না, মাঝে মধ্যে প্রায় বলি যে দেখেন কোরআনে পাক আমাদের জন্য, এই কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারাকাতাল্লাহ মুমিনদেরকে আহ্বান জানিয়েছেন। এর মধ্যে এটাও আছে কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে, পাঠ করার ব্যাপারে। তো মুমিনদেরকে যে আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ বলার পরে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন কার জন্য করেছেন? আপনি যদি ইমানদার দাবি করেন তবে আপনার জন্য, আমি যদি দাবি করি তো আমার জন্য। আমাকে আল্লাহ কি বলেছেন? হে ইমানদার। এরপরে আল্লাহ যা বলেছেন প্রায় অনেক আয়াতে কারিমার মধ্যে, ইমানদার বলার পরে এরপরে যে আয়াতে কারিমা বর্ণনা করেছেন, আয়াতে কারিমা নাজিল করেছেন, ওই আয়াত মূলত আপনার জন্য আমার জন্য। ইমানদার যদি আমরা দাবি করি নিজেকে, তবে আমার জন্য আপনার জন্য। একজন ইমানদারের জন্য এটা জরুরি যে লৌহে মাহফুজ সম্পর্কে তথ্যগুলো জানা এবং ওই মোতাবেক আমল করা। একজন ব্যক্তি যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাবারক ও তাআলা ফেরেশতারা তার গুনাহ লিখতে থাকে, ফেরেশতারা তার গুনাহ লেখা শুরু করে দেয়। রহমতের ফেরেশতাও তো আছে, রহমতের ফেরেশতাও,
জি জি,
তখন আল্লাহ তাআলার সিস্টেম দেখেন, দয়া দেখেন মানুষের প্রতি, বান্দার প্রতি কত এহসান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়ায় ওই রহমতের ফেরেশতা বলে লিখিও না, গুনাহ করছে না লেখো না, তওবা করতে পারে, সুযোগ দেখেনি দেখেনি, যদি সে তওবা করে,
শেষ পর্যন্ত
তওবা করলে আর লেখার কি প্রয়োজন আছে, লেখার কি প্রয়োজন? আচ্ছা, রহমতের ফেরেশতাকে দেখেন, যখন বান্দা অন্তরের মধ্যে নিয়ত করে আল্লাহ আমি উমরাতে যাব,
আল্লাহ আল্লাহ
আমি মাদিনী কাফলাতে যাব, আল্লাহ আমি কোরআনে পাককে খতম করব, আল্লাহ আমি তাসবিহ তাহলিল পাঠ করব, ভালো কাজের খালি বান্দা নিয়ত করে রহমতের ফেরেশতা লেখা শুরু করে দেয়।
আল্লাহ,
এখনো কাজ করেনি, করবে, সে নিয়ত করতেছে আমি করবো, এটা আমি একটি মসজিদ বানাবো, আমি একটি মাদ্রাসা বানাবো, বান্দা নিয়ত করছে, কোনো কাজে হাত দেয়নি এখনো, তো ফেরেশতা লেখা শুরু করে দেয়। আর গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার দয়া দেখুন, রহমতের ফেরেশতাকে বলা আছে, রহমতের ফেরেশতা বলে গুনাহ লেখে যে ফেরেশতা তাকে বলবে লেখো না, একটু ওয়েট করো না, দেখো সে তওবা করতে না বুঝে করছে তো, না বুঝে শুনে তো করেনি, ভুলে করছে না, ধোকায় পরে করছে, লেখো না একটু বন্ধ করো না, দেখো না তওবা করতে পারে বান্দা। আল্লাহ বান্দার প্রতি কত দয়া করেছেন, কত দয়া করেছেন। আমাদের উচিত আল্লাহ তাআলার এত দয়া আমাদের চতুর্পাশে সব দিক থেকে, যেদিকে তাকে ওদিকে আল্লাহ তাআলার দয়া, আর আল্লাহর হুকুমগুলো যেন আমরা পালন করি। আল্লাহর হুকুমগুলো পালনের মধ্যে একটি কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআনকে মহাব্বত করা, নামাজ আদায় করা, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করা। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, আমরা যেন নিজেকে এভাবেই পরিচালনা করতে পারি যে কাজের মধ্যে আল্লাহ ও তার রাসূল রাজি এবং খুশি হবে। দর্শক ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদেরকেও সাথে রাখবো, কল SMS এর মাধ্যমে নতুন মোবাইল লিখ থাকবে, অর্থাৎ নতুন নতুন মুখ আসবে আপনাদের সামনে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।